প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433497235। আবার বলছি, 9433497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি ভালো আছেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বর তার অনুগ্রহ করুণায় আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যেন আমরা তার বাক্য থেকে পাঠ, ধ্যান এবং আলোচনা করতে পারি। আমরা দেখি যে মানুষ নিজ নিজ আনন্দ ও তৃপ্তির জন্য যত কিছু উপকরণের সন্ধান করুক অথবা তা প্রাপ্ত হোক, সে সমস্তের সাহায্য গ্রহণ করুক না কেন, সমস্ত বিষয় যেন এক অন্ধকারের কালো ছায়া ঘনিয়ে আসছে বলে মনে হয়। বিশেষত ধর্মীয় ক্ষেত্রে যিহূদা যে বিপদগামিত্বকে প্রকাশ করে দিয়েছেন যে তা অনতিবিলম্বেই ঘোর হয়ে আসছে। শুধু তাই নয়, তার দ্বারা মণ্ডলীকে বিশেষ করে ঈশ্বরের প্রেমভাজন প্রত্যেককে সতর্ক করে দেওয়া হয়েছে যেন সেই প্রতিকূলতার দিনে তারা জয়যুক্ত জীবনসহ দাঁড়িয়ে থাকতে পারে। আমি আপনাদের কাছে 20 পদ থেকে পাঠ করব আজকে, যদিও 21 পদ থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু। গত অনুষ্ঠানে আমি 20 পদ আলোচনা করেছি। লেখা আছে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদেরকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা নিয়ে এদিকে প্রভুর চরণ তলে সমর্পণ করি। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আরেকটি বার যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো তোমার চরণ তলে বসে তোমার বিষয়ে শিক্ষা লাভের জন্য। তুমি আমাদের সঙ্গে নিয়ত কথা বলে চলেছো তোমার বাক্যের মধ্যে দিয়ে। তোমায় ধন্যবাদ দিই, তুমি বিশ্বস্ত, তুমি পবিত্র, তুমি জীবন্ত সত্য ঈশ্বর। তুমি জানো আমাদের জীবনে দুর্বলতা অভাব, তুমি জানো আমাদের জীবনে কষ্ট এবং আমাদের জীবনের মন্দতা। তাই তোমার কাছে আমরা নিয়ে আসি আমাদের সমস্ত অসফলতা মন্দতা। তুমি ক্ষমা করো এবং আমাদেরকে তোমার যোগ্যরূপে চলতে সাহায্য করো। আমাদেরকে শক্তি দাও যেন আমরা তোমার প্রেমে জীবনযাপন করতে পারি। আজকে বিশেষ করে প্রার্থনা করি সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, যারা এই শেষ বয়সে এসে পৌঁছেছেন কিন্তু তোমার বাক্য দ্বারা তাদেরকে তুমি নবায়িত করো, নতুন যৌবন দান করো, যেন তোমার আনন্দ শক্তি তারা লাভ করতে পারেন। তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো। আমরা তোমার হাতে সমর্পিত হলাম, আমাদের জীবন মন প্রাণ তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আমি বাইবেলের নতুন নিয়মের যিহূদার পত্র থেকে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু যিহূদা, এই পত্রের 21 পদ থেকে শেষ পদ অর্থাৎ 25 পদ পর্যন্ত, যা আমরা পাই 481 পৃষ্ঠায়। আমি আপনাদের কাছে বিপদগামিত্বের দিনে আমাদের করণীয় কি এই বিষয়ে গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। আর এই বিষয়ে বলতে গিয়ে আমি প্রথম বিষয় বলেছিলাম যে আমাদেরকে যিহূদা বলছেন যে পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদেরকে গেঁথে তুলতে। তিনি দ্বিতীয় বিষয় হিসাবে উল্লেখ করেছেন পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে, অর্থাৎ প্রার্থনা করে যেতেই হবে, অবিরত প্রার্থনা চাই আর তা হবে আত্মাতে। পবিত্র আত্মাতে প্রার্থনা হল এক অসাধারণ বিষয়। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌল ধর্মযুদ্ধের অস্ত্রকে বুঝাবার জন্য সর্বদা আত্মাতে প্রার্থনা করতে বলেছেন, আমরা যেন ভুলে না যাই। ইফিসীয়দের প্রতি পত্রে আমরা বিশেষ করে দেখি যে 6:8 সাধু পৌল বলেছেন যে সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। আমাদের সুরক্ষার জন্য আক্রমণাত্মক অস্ত্রস্বরূপ এই অভিনিবেশে বিনতি সহ আত্মার প্রার্থনা হল একটা এবং অপরটা হল প্রথমে উল্লেখিত আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য। এরই সার কথা যিহূদা জানালেন, প্রথমে আমাদের গেঁথে ওঠার জন্য দরকার পরম পবিত্র বিশ্বাসের, যা বাক্যের মধ্যে দিয়ে সম্ভব, এবং তারপর দরকার সর্বদা আত্মার প্রার্থনা। প্রথমে আমাদের ঈশ্বর কি বলেন তাই শুনতে হবে, আমাদের কথা তাকে শোনাবার আগে তাঁর কথা আমাদের শুনতে হবে। কেননা আমরা অনেকে অপ্রয়োজনীয় কথা, বাজে কথা, বাড়তি কথা, অপ্রাসঙ্গিক কথা বলে থাকি। প্রথমে আমাদের আত্মার খড়গ গ্রহণ করতে হবে। খড়গ হল ঈশ্বরের বাক্য, আমাদের বিশ্বাসে গেঁথে উঠতে হবে, আমাদের খড়গের সদ্ব্যবহার শিক্ষা করতে হবে। প্রার্থনার অর্থ নয় বাজারের জিনিসের এক তালিকা নিয়ে সেই দ্রব্য বিক্রেতার কাছে জিনিস কিনতে যাওয়া। যেখানে প্রার্থনা সেখানে থাকবে প্রশংসা, আরাধনার স্থান অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরকে শ্রদ্ধা সমাদর জ্ঞাপন, কৃতজ্ঞতায় তাঁকে ধন্যবাদ দেওয়া, তাঁর স্তুতি ও গৌরব করা। আমাদের প্রার্থনায় লক্ষ্য করবেন কতটুকু সময় ধন্যবাদ ও প্রশংসায় আমরা দিই এবং কতখানি সময় বিনতি বা প্রার্থনা ব্যবহার করছি। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 15:30 প্রেরিত পৌল বলেছেন, ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুরোধে এবং আত্মার প্রেমের অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ করো। এই যে প্রাণপণ করা, এ হলো অত্যন্ত কষ্ট করা, বেদনার সাথে তথা আর্তস্বর তুলে ধরা। পবিত্র আত্মাতে প্রার্থনা করার অর্থ পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করা। নির্ভর করতে হবে আমাদের পবিত্র আত্মার উপরে। প্রেরিত পৌল রোমীদের প্রতি পত্রে 8:26 বলেছেন, আর আত্মাও সেইরূপে আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। বাস্তবিক কি আপনি আমি জানি না কিভাবে এবং কি প্রার্থনা করতে হয়। একবার আমি একটা দোকানে গিয়ে দেখেছি ছোট্ট বাচ্চা ছেলেটি দোকানের প্রায় সমস্ত জিনিসগুলোই চেয়ে চলেছে, কিন্তু যা তার ওই বয়সের জন্য ভালো নয়, বিপজ্জনক, তার জন্য তা কেনা হয় না। আমি ভাবি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তেমনই, হে ঈশ্বর আমায় এটা দাও ওইটা দাও, আমার চাই প্রভু। এমনই অবধের মতো প্রার্থনা আমরা করে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের বঞ্চিত বিষয় সর্বদা দেন না। কেননা তিনি এমন ব্যবহার করেন কেন আমাদের মনে প্রশ্ন যখন আসে, আমি বলতে চাই কারণ আমরা পবিত্র আত্মাতে প্রার্থনা করি না। আমাদের শিখতে হবে পবিত্র আত্মার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনাকে তুলে ধরতে। কিছু বছর আগে আমাকে একজন ঈশ্বরের সেবক একখানা ছোট্ট ক্রুশ পাঠিয়েছিলেন, যার উপরে প্রার্থনার এক সংজ্ঞা লেখা ছিল। প্রার্থনা হলো খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মায় কথা বলা। প্রার্থনার একটা সুন্দর যথার্থ সূত্র, শিষ্যরা প্রভু যীশুকে বলেছিলেন প্রার্থনা শিখিয়ে দিতে। আজকের দিনে আসন্ন বিপদগামিত্বের যে প্রতিকূলতার সময় এগিয়ে আসছে, আমাদের উচিত প্রার্থনাকে পবিত্র আত্মার মাধ্যমে তুলে ধরতে শিক্ষা করা। আমরা দেখি বিশেষ করে 21 সাধু জিহুদা আমাদের বিপদগামিত্বের দিনে করণীয় আরো দুটি বিষয় প্রকাশ করেছেন, অর্থাৎ আমাদের তৃতীয় বিষয় পাই, ঈশ্বরের প্রেমে আপনাদিওকে রক্ষা করো। আমাদের জানতে হবে যে ঈশ্বর বিশ্বাসীকে প্রেম করেন। আমরা দেখলাম জিহুদা বিশ্বাসীদেরকে প্রিয়তম বলে সম্বোধন করেছেন। এর অর্থ এই নয় যে ঈশ্বর তাদেরকে প্রেম করেন অথবা তারা ঈশ্বরকে প্রেম করে, কিন্তু এর দ্বারা বুঝায় যে তারা ঈশ্বরের প্রিয়। আবার আপনি আপনার প্রতি ঈশ্বরের প্রেমকে দূর করতে পারেন না, শুধু পারেন একটা ছাতা নিয়ে বা একটা ছাদের তলায় দাঁড়িয়ে আপনি ঈশ্বরের প্রেমের তাপ হতে নিজেকে দূরবর্তী করতে। যিহুদা বলেন ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো। ঈশ্বরের প্রেমকে আপনার অন্তরে বা আপনার জীবনে, আমার অন্তরে এবং আমার জীবনে প্রবাহিত হতে দিতে হবে। আসন্ন বিপদগামিতার প্রতিকূলতার দিনে এই হল বিশেষভাবে প্রয়োজনীয় বিষয়। চতুর্থ বিষয়, সাধু জিহুদা বলছেন অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকতে। একজন প্রচারকের উপদেশ শোনার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি সত্যি মণ্ডলীর আসন্ন রূপান্তরে বা মণ্ডলীর আসন্ন পরমানন্দের অবস্থার অথবা আসন্ন পরম আনন্দ প্রাপ্তিকে বিশ্বাস করেন। তার জবাব ছিল, হ্যাঁ নিশ্চয়ই বিশ্বাস করি। এর পরের প্রশ্ন ছিল, কি যুক্তিতে তিনি এই আশ্চর্য ঘটনাকে বিশ্বাস করেন? এর উত্তরে ওই প্রচারক বললেন, আমি উদ্ধার পেয়েছি, পরিত্রাণ লাভ করেছি, কেননা ঈশ্বর আমার প্রতি তাঁর দয়া প্রসারিত করেছেন, আর যখন তার গোপন আগমনে আমাকে এই জগৎ হতে ঊর্ধ্বে উঠিয়ে নেবেন, সেই পরমানন্দের মুহূর্ত ঈশ্বরের সেই দয়ার হস্ত প্রসারিত হওয়ার জন্যই আমি এই জগৎ হতে ঊর্ধ্বে উত্থিত হয়ে যাব। সুন্দর সাবলীল উত্তর, অতি সরল ভাব, এবং এই সরল বিশ্বাস ও সরল ভাষা মণ্ডলীর রূপান্তরজনক পরমানন্দের ঘটনাকে কত সরল পরিষ্কার করে দিয়েছিল সকলের কাছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের দয়া এমন এক বিষয় যার দ্বারা বোঝা যায় যে আজ আপনার জন্য তার চিন্তা আছে, রয়েছে এক উদ্দেশ্য। এই দয়াধনে তিনি দনাওয়ান। তিনি আপনার আমার জন্য এতখানি চিন্তিত যে তার অনুগ্রহ দয়াকে তিনি আমাদের জন্য প্রসারিত করেন, আমাদেরকে তাই পরিত্রাণ করতেও সমর্থ তিনি। তাই যিহূদা বলছেন প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকতে। প্রভু যীশু চান তার আগমনের প্রতীক্ষায় আমরা থাকি, এই জগৎ হতে ঊর্ধ্বে উত্থিত হওয়া, রূপান্তরিত হয়ে তাঁর সঙ্গে তাঁর গুপ্ত আগমনে মিলিত হওয়া। আমাদের নিজেদেরকে কোনো গুণ বা যোগ্যতা বলে সম্ভব নয়, যদি তা হতো আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না, কিন্তু প্রভু তাঁর দয়ায় আমাদের যোগ্য করে নেন। এই একুশ পদ সম্পর্কে প্রভুর এক ভক্ত দাসের অনুবাদ পড়িয়ে আসুন। গভীর অভিনিবেশ সহ নিজেদেরকে ঈশ্বরের প্রেমের চক্রে রক্ষা করো, অনন্তকালীন ফলদায়ক যে প্রভু যীশু খ্রিস্টের দয়া তাঁরই প্রতীক্ষা করো। এবারে আমরা দেখব পঞ্চম বিষয় যা রয়েছে ২২ পদে, আর কতক লোকের প্রতি যাহারা সন্দিহান তাহাদের প্রতি দয়া করো, অর্থাৎ ভেদাভেদ না করে তাদের সকলের প্রতি দয়া প্রদর্শন যাহারা সন্দিহান। বাস্তবিক আজ শিক্ষিত অশিক্ষিত, বিশ্বস্ত অবিশ্বস্ত সকলের মধ্যেই রয়েছে সন্দেহ প্রবণ ভাব। অনেকের মধ্যেই সন্দেহ দেখা যায়। সততা রক্ষা করে কতজন তাদের সন্দেহকে তুলে ধরে আমাদের সামনে দেখায়। আমাদের উচিত শান্তভাবে ধৈর্য ধারণ করে তাদের সন্দেহকে নির্মূল করা, ধৈর্য সহ এই সমস্ত সন্দেহের সম্মুখীন হয়ে প্রার্থনায় সমস্ত বিষয়কে ঈশ্বরের কাছে তুলে ধরুন। অকাট্য যুক্তিতে আপনি তখন পারবেন শান্তভাবে এই সমস্ত সন্দেহপ্রবণ ব্যক্তির সন্দেহকে নিরুত্তর করতে, তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের পাতিত রক্তে পরিত্রাণ লাভে আকাঙ্ক্ষী করে তুলুন। এই কাজে আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে, কেননা ঈশ্বরের বাক্যেতে তাদের অবিশ্বাস বা সন্দেহ কখনো এমনকি বিশ্বাসের হৃদয়কেও পরিবর্তিত করে সন্দেহকুল করে তুলতে পারে। এবারে আমরা ষষ্ঠ বিষয়টিতে আসব যা রয়েছে ২৩ পদে। বলা হয়েছে অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো। তারপরে লেখা আছে আর কতক লোকের প্রতি সভয়ে দয়া করো, মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্র ঘৃণা করো। এখানে বলা হয়েছে অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো, আর কতক লোকের প্রতি সভয়ে দয়া করো। এর দ্বারা পাপাসক্ত ব্যক্তি তথা হতাশাজনক অবস্থায় রয়েছে এমন ব্যক্তিদেরকে প্রকাশ করা হয়েছে। আশঙ্কা হয় পরিত্রাণ এদের লাভ করা সম্ভব নয়, কিন্তু তবু এই বেতার প্রচারের মাধ্যমে অনেকে এমন ব্যক্তিরাই খ্রিস্ট যীশু সম্পর্কে জানতে উৎসাহী হয়েছেন। মন্দের মধ্যে তারা নিজেদের জীবন অবসান ঘটাবার সংকল্প করলেও অনেকে আত্মহত্যা করতে চেয়েছেন, তাদের জন্য পরিণামস্বরূপ আগুন থেকে তারা ফিরে এসেছেন ও পরিত্রাণের অংশী হয়েছেন। আজকে পৃথিবীতে আমাদের দুঃখ এলে, ব্যথা এলে, সমস্যা এলেই আমরা আত্মহত্যা করতে চাই, তাই নয় কি? কিন্তু বাইবেল আমাদেরকে যারা প্রভুতে বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরের বাক্য জেনেছি, আমাদের প্রতি কর্তব্য বলা হয়েছে যেন আমরা আগুন থেকে সেই সব ব্যক্তিদের টেনে নিয়ে রক্ষা করি এবং তাদের প্রতি দয়া করি। প্রিয় ভাই বোন, যিহূদা পরামর্শ দিয়েছেন যেন আমরা সেই কাজে অগ্রসর হই। পরিত্রাণের আকাঙ্ক্ষী ব্যক্তিকে প্রভু নিশ্চয়ই পরিত্রাণের অধিকারী করবেন, একথা ভুলে যাবেন না। এবং যারা এমন ব্যক্তি আজকের যদি কেউ থেকে থাকেন, আমি আপনাকে প্রভুতে আশ্বাস দিয়ে কথাই বলতে চাই, প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, প্রভু যীশু আপনাকে রক্ষা করতে চান। তিনি চান না আপনি এমন জীবনের মধ্যে নিজেকে শেষ করে ফেলেন। এরপরে আমি আসব সপ্তম বিষয়, মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্র ঘৃণা করো। মাংস বলতে মাংসিকতার ভাবকে বোঝানো হয়, তার দ্বারা মনস্তাত্ত্বিক দিকটাই প্রকাশ পায়, এতে ঈশ্বরতে দূরবর্তী হয়ে পড়ে মানুষ। মাংস হতে উৎপন্ন কোনো বিষয়ে ঈশ্বরের সমর্থন বা অনুমোদন নেই, সে সকল ঈশ্বর ঘৃণা করেন, আর আমাদেরও সে সমস্ত ঘৃণা করা উচিত। আমাদের লক্ষ্য রাখতে হবে তাদের কলুষ স্বভাবে যেন আমরাও জড়িয়ে না পড়ি, সাবধানতা অবলম্বন বিশেষভাবে প্রয়োজন। এবার আমরা পুস্তকটা শেষ পদে বা মহিমাময় এক আশীর্বচনে এসে পৌঁছিয়েছি, যা আমরা পাব ২৪ এবং ২৫ পদে। আসুন প্রথমে আমরা এই অংশটি পাঠ করি, ৪৮১ পৃষ্ঠায় বাইবেলের একেবারে শেষ প্রান্তে প্রকাশিত বাক্যের ঠিক আগে যিহুদা পুস্তকে ২৪ এবং ২৫ পদ। আর যিনি তোমাদেরকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, তাহারই প্রতাপ মহিমা পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ের হোক, আমেন। আসুন ব্যাপারটার আক্ষরিক অনুবাদ লক্ষ্য করি। বলা হয় যে যিনি তোমাদের উচট খাওয়াতে রক্ষা করতে নিজের প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করতে পারেন। আপনি যদি জানতে চান যে প্রভু যীশুখ্রিস্ট আপনার জীবনে অবস্থান করুন, তবে বিশেষভাবেই এই বিপদগামিত্বের দিনগুলোতে এই আশীর্বচনই আপনার আমার জন্য যথার্থ। যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা, আমাদের ঈশ্বর তিনি আমাদের প্রভু, তিনি যেন আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগতভাবে প্রভু হয়ে অধিষ্ঠান করেন, তাঁর সমাদর ও মহিমা প্রদান করতে হবে আমাদের। সত্যি তিনি কত মহান, তাই নয় কি? কত আশ্চর্য, কত পরাক্রমশালী! তিনি সর্বশক্তিমান, আমাদের পরিত্রাণকরণে মহিমাময় রাজাধিরাজ, প্রভুদের প্রভু, মৃত্যুঞ্জয়ী প্রভু যীশুখ্রিস্ট, স্বর্গে ও মর্তে সকল গৌরব ও মহিমা সমাদর তাঁরই। এই বিশ্বজগৎ তাঁরই নিয়ন্ত্রণাধীন, তাঁর নিয়ন্ত্রণ হতে তা সরে যেতে পারে না। সকল কর্তৃত্ব প্রভুরই। আপনি যে কেউ হন না কেন, তা স্বীকার করুন অথবা নাই করুন, যে কেউ তা পছন্দ করুন অথবা নাই করুন, সকল মহিমা সমাদর গৌরব ও ধন্যবাদ তাঁরই। যে আজ তা অস্বীকার করছে, একদিন তাকে প্রভু যীশুখ্রিস্টের কাছে জানুপাত করে তা স্বীকার করতেই হবে। আজকের এই বিপদগামিত্বের দিনে ঈশ্বরের সন্তানদের উচিত প্রভু যীশুখ্রিস্টের মহিয়ান নামে সর্বদা গৌরব কীর্তন করা। প্রভু যীশুখ্রিস্টকে অস্বীকারকারী এই জগতের সামনে দৃঢ়বদ্ধতায় তাকে আমাদের ধারণ করা উচিত। আমাদের ঈশ্বর জ্বলন্ত গ্রাসকারী অগ্নিস্বরূপ। শাস্ত্রে তিনি বারবার দেখিয়েছেন তাঁর ঐশ্বরিক পরাক্রম, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে, তার মনোনীত জাতির মধ্যে, তার মনোনীত ব্যক্তি বা দাস দাসীর মধ্যে তিনি আশ্চর্য বিক্রমশালী ঈশ্বর রূপে কার্য সাধন করেছেন। তিনি ভয়ঙ্কর হলেও করুণা মহান হয়ে কার্য করে চলেছেন। তাঁর মুখ নির্গত বাক্য, আমি সদাপ্রভু আর কেহ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই, তুমি আমাকে না জানিলেও আমি তোমার কোঠি বন্ধ করিব, যেন সূর্যোদয় স্থানাবধি পশ্চিম দিক পর্যন্ত লোকে জানিতে পারে যে আমি ব্যতীত অন্য নাই, আমি সদাপ্রভু আর কেহ নয়। আমি সদাপ্রভু সৃষ্টিকর্তা, আমি পৃথিবী নির্মাণ করিয়াছি ও পৃথিবীর উপরে মনুষ্যের সৃষ্টি করিয়াছি, আমি নিজ হস্তে আকাশমণ্ডল বিস্তার করিয়াছি এবং আকাশের সমস্ত বাহিনীকে আজ্ঞা দিয়ে আসিতেছি। ঈশ্বর আরও বলছেন, আমি এই বাক্য কহি নাই যে তোমরা অনর্থক আমার অন্বেষণ করো, আমি সদাপ্রভু ন্যায্য কথা বলি, সরলতায় কথা বলি, আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কারণ আমি ঈশ্বর আর কেহ নয়। আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে, একটি বাক্য যাহা ফিরিয়া আসবে না, বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে, লোকে আমাকে বলিবে কেবল সদাপ্রভুতেই ধার্মিকতা শক্তি আছে, তাহারই কাছে লোকেরা আসিবে এবং যে সকল লোক তাহাতে বিরক্ত তাহারা লজ্জিত হইবে। সদাপ্রভুতেই ইসরায়েলের সমস্ত বংশ ধার্মিকৃত হইবে ও শ্লাঘা করিবে। পবিত্র শাস্ত্রে বিভিন্ন স্থানে ঈশ্বর তাঁর বহুমূল্য মুখনির্গত বাক্য প্রকাশ করেছেন। আমাদের চোখ আছে, কান আছে, এ সকলের সদ্ব্যবহার করে সত্যকে অনুসন্ধান করে তাকে লাভ করাই হল ইহজীবনের সার্থকতা। যে আজ এ সকলের সদ্ব্যবহার করে না, সত্য জীবন্ত ঈশ্বরকে জানতে আগ্রহী হয় না, যে ব্যক্তি তার কথা জেনেও অস্বীকার করে বিরক্ত হয়, দেখুন তার জন্য ঈশ্বরের বাক্যে লিপিবদ্ধ হয়ে রয়েছে, তাহারা লজ্জিত হইবে। ঈশ্বরের সন্নিধানে লজ্জিত হওয়া এ সাধারণ বিষয় নয়। ঈশ্বরের মুখনির্গত কোনো বাক্য অনর্থক নয়, কোনো ঐশ্বরিক বিষয় অলিক নয়। আজ প্রতিবন্ধীও সত্যকে গ্রহণ করছে, ঈশ্বরের সন্তানেরা জানে ও প্রতিদিন প্রতিনিয়ত তারা এর সত্যতা উপলব্ধি করে চলেছে। তার সেই উপলব্ধি, তার ওই অনুভব তাকে আরও আরও প্রভুর নিকটবর্তী থাকতে তাকে প্রেরণা দেয়। সে নিশ্চিত যে তার সমস্ত পরিশ্রম, তার সমস্ত কষ্ট, তার সকল ব্যথার অবসান হতে চলেছে, কারণ তার মুক্তি অতি সন্নিকট। সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্টের, সমস্ত ব্যথার রয়েছে এক সার্থকতা, সে তার প্রিয় ত্রাণকর্তা, তাঁর সৃষ্টিকর্তা ঈশ্বরের উদ্দেশ্যে। তাঁর আগমন সুনিশ্চিত। জীবন্ত ঈশ্বরের প্রতীক্ষারত রয়েছে তাঁর প্রিয়জন। এক মহান প্রত্যাশা তার সামনে রয়েছে, তা হল প্রভু যীশু খ্রিস্টের আগমন, যা শুধু প্রথমে তার প্রিয়রাই জানতে পারবে এবং এই জগততে উত্থাপিত হয়ে তাঁর সঙ্গে মহামিলনে মিলিত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি কি তাকে লাভ করতে আগ্রহী? নিজের জীবনে তাকে পরিত্রাণকর্তা হিসেবে স্বীকার ও গ্রহণ করেছেন কি? তাহলে এ জগতে আপনার ইহজীবনে আপনার রোগে শোকে সমস্যায়ও তার কাছে সাহায্য শক্তি যাচনা করুন। এই জগতে আসন্ন মহা অন্ধকারের দিনগুলো হতে তিনি আপনাকে রক্ষা করবেন। তার আগমনে মিলিত হতে প্রস্তুত থাকুন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনা করি, প্রেমাপিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তুমি জীবন্ত সত্য বাস্তব, এ পর্যন্ত আমাদেরকে আশীর্বাদ করেছ। তোমার বাক্যের মধ্যে দিয়ে, যিহূদা পত্রের মধ্যে দিয়ে আমাদের বহু বিষয় শেখালে। সাহায্য করে যেন আমরা তোমাতে বিশ্বস্ত থাকি এবং তোমার চেতনা বাণী আমাদের জীবনে যেন বাধ্য বশীভূত হয়ে আমরা চলতে পারি। তুমি আমাদের অযোগ্যতা অপরাধ সকল ক্ষমা করো। তোমার ইচ্ছা পরিকল্পনা যা তুমি আমাদেরকে জানিয়েছো তোমার বাক্যের মধ্যে, তা পালন করতে আমাদেরকে শক্তি দাও। আমরা দুর্বল, তুমি আমাদেরকে সহায়তা দান করো। তোমার পবিত্র আত্মার আবেশে আমাদেরকে রাখো এবং তোমার ইচ্ছা পরিকল্পনায় আমাদেরকে স্থির রাখো। তুমি প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, তাদের ব্যক্তিগত জীবন ও পরিবারে তুমি তোমার মহিমা দিয়ে ঘিরে রাখো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 734। আবার বলছি, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন 9433-497235। আবার বলছি, 9433-497235। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।